जय राधा माधव कुंज बिहारी, जय गोपी जन बल्लभ गिरिवर धारी, जय गोपी जन बल्लभ गिरिवर धारी, जय जशोदा नंदन व्रज जन रंजन, यमुना तीरावन तारी, जय राधा माधव कुंज बिहारी, जय राधा माधव कुंज बिहारी, जय विष्णुपाद परमहंस परिव्राज आचार्य अष्टमदेश भक्तिवेदांत स्वामी श्रील प्रभुपाद की, जय श्रीमद् भागवतम की, झूलन यात्रा महोत्सव की, समवेत भक्तवृंद की, हिताई गौर प्रमानंदे। ओम ज्ञानतिमिरांधस्य ज्ञानंजन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। श्री चैतन्य मनोहिष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदामयं ददाति सोपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतः पदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं शक्रजातं सहगना रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजना सहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादा सहगना ललिता श्रीविशाखान्वितांश्च वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमावं विष्णुपदाय कृष्णप्रस्थाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिने इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततजय मुदरयत्मकं करोति वासलं पङ्गुलं हैतगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीगुरुदिनचरणं श्रीचैतन्यैश्वरं। नम ॐ विष्णुपादाय कृष्णप्रस्थाय भूतले श्रीमते जयप्रकाशमन्त्रिणां। तज्झूलन यात्रा उपलक्ष्ये हमरा श्री राधा माधवर झूलन वर्णना श्रवण करब। तो तार पूर्वे हमरा आज के श्लोक और तात्पर्य पाठ कर श्रवण करब। श्रीमद्भागवतम तृतीय स्कंद षष्ठ अध्याय 34 नंबर श्लोक विश्व रूप सृष्टि। ओम नमः भगवते वासुदेवाय, ओम नमः भगवते वासुदेवाय, ओम नमः भगवते वासुदेवाय। एते वर्णा स्वधर्मेण जजन्ति स्वगुरुं हरिं, श्रद्धयात्म विशुद्ध्यर्थं जज्जाता सवृत्तिभिः। एते वर्णा स्वधर्मेण जजन्ति स्वगुरुं हरिं, श्रद्धयात्म विशुद्ध्यर्थं जज्जाता सहवृत्तिभिः। एते वर्णा स्वधर्मेण जजन्ति स्वगुरुं हरिं, श्रद्धयात्म विशुद्ध्यर्थं सजाता सहवृत्तिभिः। अनुवाद। यही समस्त विभिन्न प्रकार स्व स्व वृत्ति सह सामाजिक विभाग परमेश्वर भगवान थे उत्पन्न हो पारमार्थिक उपलब्धि एवं मुक्त जीवन लाभर जन्न गुरुदेवर निर्देश अनुसार स्वीय वृत्ति आचरण द्वारा परमेश्वर भगवान आराधना करा कर्तव्य। तात्पर्य, परमेश्वर भगवान विराट रूपर विभिन्न अंश थे उत्पन्न हवार फले ब्रह्मांडर सर्वत्र समस्त जीवेरा हे से परम शरीर नित्य सेवक। आम देहर प्रति अंग जेमन मुख हाथ उरु पद इत्यादि उद्देश्य हे समग्र शरीर सेवा करा। से समस्त अंगगुल सेटाई हे स्वभाव। मनुष्यतर जीवने जीवे यही स्वभाव सम्बन्धे धारणा थाके ना, किंतु वर्ण व्यवस्थार माध्यम मानुष दे ता जाना उचित। पूर्वे उल्लेख करा हुआ है जे ब्राह्मणरा हचेन समाजेर अन्य समस्त वर्णेर गुरु। एइभावे ब्राह्मण्य संस्कृति जा चरमे भगवानेर अप्राकृत सेवाय पर्यवेसित है ताई हचे आत्मार विशुद्धिकरणेर मौलिक पंथा। बद्ध अवस्थाय जीवात्मा मने करे जे से सारा ब्रह्मांडेर अधीश्वर होते पारे। एइ भ्रांत धारणार चरम स्तरे जीव निजेके भगवान बोले मने करे। मूर्ख जीवात्मारा भेबे देखे ना जे परमेश्वर भगवान कखनो मायार द्वारा आच्छन्न होते पारें ना। भगवान जदि मायार द्वारा आच्छन्न हन ताहले तार भगवत्ता कोथाय? ता जदि हय ताहले माया तो भगवान थेके श्रेष्ठ। ताई जीव जेहेतु मायार द्वारा आबद्ध से कखनो भगवान होते पारे ना। एइ श्लोके बद्ध जीवेर प्रकृत अवस्था विश्लेषण करा हयेछे। समस्त जीव जड़ा प्रकृतिर तीन गुणर संस्पर्शे आसार फले कलुषित हयेछे। ताई सद्गुरुर निर्देशनाय तादेर पवित्र हवा प्रयोजन। जिनि सद्गुरु तिनि केवल गुणगत भावेई ब्राह्मण नयन, अधिकन्तु अवश्यई वैष्णव हबेन। सद्गुरुर निर्देशनाय प्रामाणिक पंथाय भगवानेर आराधना कराई एखाने आत्मपवित्रकरणेर एकमात्र पंथा बोले उल्लेख करा हयेछे। एइटी हच्छे पवित्र हवार स्वाभाविक उपाय। तो अन्य कोनो पंथा के प्रामाणिक बोले स्वीकार करा हयनि। पवित्र हवार अन्यान्य पंथागुलि एइ स्तरे उन्नीत हवार क्षेत्रे साहाज्य करते पारे, किंतु चरमे प्रकृत सिद्धि लाभेर जन्य एइ स्तरे उन्नीत होइते हबे। এই সত্য প্রতিপন্ন করে ভগবদ গীতা সপ্তম অধ্যায় 19 নম্বর শ্লোকে বলা হয়েছে, বহুনাং জন্মনামান্তে জ্ঞানবানং মাং প্রপদ্যন্তে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। এখানে শিল প্রভুপাদের তাৎপর্য সমাপ্ত হল। শিল প্রভুপাদ খুব সুন্দরভাবে সরলভাবে তা তাৎপর্য বুঝিয়ে দিয়েছেন যে কিভাবে প্রতিটি মানুষ প্রতিটি জীব ভগবানের অংশ, ভগবান থেকে এসেছে, তাই তার কর্তব্য হচ্ছে ভগবানের সেবা। শুধু জীবাত্মা নয়, এমনকি আমাদের দেহটাও যেভাবে আমরা দেখতে পাচ্ছি, আমরা যে আমরা শুনেছি, আমরা দেখছি, শুনছি, কথা বলছি, এসব কিছু সেই বিরাট ভগবানের বিরাট রূপ থেকে এসেছে। তাই এই মায়াধীন জীবকে উদ্ধার করতে হলে ভগবান কাছে আত্মসমর্পণ করতে হবে। সেজন্য ভগবান যুগে যুগে ধরাধাম অবতীর্ণ হচ্ছেন। ভগবানের অবতীর্ণের কারণ কি? না, ভগবান অবতীর্ণ করছেন তার লীলা বিস্তার করবে, আর জীব তার লীলা শ্রবণ করে তার প্রতি আকৃষ্ট হবে, অর্থাৎ চিত্তশুদ্ধি হবে। ভগবানের লীলার কথা শ্রবণ করে মানুষের চিত্তশুদ্ধি হবে আর ভগবান প্রতি আকৃষ্ট হবে। এই হচ্ছে ভগবানের অবতীর্ণের একটি মুখ্য কারণ। তাই ভগবানের অনন্ত স্বরূপের মধ্যে তার কৃষ্ণস্বরূপ যে লীলা বলা আছে, ভগবানের যত লীলা আছে তার মধ্যে কৃষ্ণস্বরূপের লীলা আছে সবথেকে বেশি চমৎকার। কতটা চমৎকার? না, এই লীলা অত চমৎকার যে লীলার কথা শ্রবণ করে ভগবান কৃষ্ণ স্বয়ংও বিস্ময় হয়ে যান। এই লীলাতে অত আনন্দ আছে। আর লীলায় আনন্দ কি? লীলার কথা শ্রবণে অত আনন্দ আছে, সে আনন্দ জীবকে, সে লীলা জীবকে আনন্দ দেবে কি? ভগবানকেও আনন্দ দে। ভগবান কৃষ্ণ সে লীলা কথা শ্রবণ করে তিনি বিস্ময়ান্বিত হয়ে যান। তো সারা বছর ব্যাপী ভগবান বিভিন্ন সময় বিভিন্ন লীলা করেছেন। সেই সময় এখন ভগবানের ঝুলন যাত্রা মহোৎসব অনুষ্ঠিত হচ্ছে, তো সেই সম্পর্কে আমরা পাঠ করে শ্রবণ করব। শ্রীল কবিকর্ণপুর গোস্বামী তিনি রচনা করেছেন শ্রীমৎ আনন্দ বৃন্দাবন চম্পু, খুব সুন্দর গ্রন্থ আনন্দ বৃন্দাবন চম্পুতে বসন্ত রাস শরৎ রাসের বিভিন্ন লীলা বর্ণনা করে। এই প্রথম খণ্ডের শেষ দিকে কিভাবে হোলি উৎসবের জন্য কৃষ্ণ আর বলরাম তারা তাদের নিজেদের সখীদেরকে নিয়ে জঙ্গলে গেছে হোলি উৎসব করবার জন্য, তারপরে কিভাবে গোপীরা কৃষ্ণের বাঁশি চুরি করেছে, সে সমস্ত লীলা বর্ণনা করার পরে এই দোল উৎসব বা ঝুলন যাত্রা সম্পর্কে তিনি বর্ণনা করবেন। তো উনি সংস্কৃত ভাষায় লিখেছেন, সেই সংস্কৃত ভাষা বাংলা অনুবাদ করা হয়েছে। বাংলা যে অনুবাদ করা হয়েছে, যদিও ওটা বাংলা কিন্তু বোঝা বড় কঠিন। যে শব্দ ব্যবহার করা হয়েছে খুব কঠিন শব্দ, আর এক একটা বাক্য হচ্ছে এক একটা প্যারাগ্রাফ হত। কেননা ব্যাপার হচ্ছে তখনকার সময় সেরকম ছিল, লোকেদের বুদ্ধিমত্তা ছিল, তারা বুঝতে পারত। কিন্তু বর্তমান এই সেন্টেন্স পড়ে আমাদের মাথা কুলাবে না, এক একটা সেন্টেন্স বুঝতে 10 বার পড়তে হবে কি আসলে বলছে এখানে। এখানে সেন্টেন্সগুলো অত লম্বা, প্রথম থেকে শুরু করে সেন্টেন্স শুরু করে শেষে পৌঁছতে পৌঁছতে প্রথমে কি বলা হচ্ছিল ওটাই মনে থাকবে না, এরকম অবস্থা। সেটা কেন না, যেহেতু এটা ব্যাপার হচ্ছে ভগবানের লীলা চরিত্র এ সাধারণ গ্রাম্য ভাষায় প্রকাশ করতে নেই, সেজন্য উত্তম শ্লোক বন্দিত, যাকে উত্তম শ্লোকের দ্বারা বন্দনা করা যায়। সেজন্য এই সমস্ত মহান আচার্যরা এই সমস্ত খুব চয়েস্ট ওয়ার্ড, খুব সুন্দর সুন্দর শব্দ সংযোজন করে এ সমস্ত কথা বর্ণনা করেছেন। এখনই তো আমাদের ভাষার কোনো মর্যাদা নেই, সব ভাষা পরিবর্তন হয়ে আছে, যা তা হচ্ছে। কিন্তু আগে এই ভাষার মধ্যে শব্দের মধ্যে একটা ভাব ছিল, কোন শব্দটা কোথায় কিভাবে প্রয়োগ করলে একটা বিশেষ ভাব প্রকটিত হবে, এটা হচ্ছে সংস্কৃতের একটা বিরাট চমৎকারিতা, অন্য ভাষা সেরকম নেই। আনন্দ সময়ের যে শব্দ ব্যবহার করে দুঃখের সময় সেই আলাদা শব্দ ব্যবহার করে, শব্দটা শুনলে মনে আনন্দ আসবে, এরকম শব্দ ব্যবহার করা হতো। কিন্তু আস্তে আস্তে এসব নষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, যেহেতু আমরাও সেই শ্রেণীর, আমরাও আমাদের মাথায় ততটা উন্নত বুদ্ধিমত্তা নেই, তাই আমরা সরল ভাষায় বুঝতে চেষ্টা করব। এখানে যা লেখা আছে সেটা পড়ে আমি যতটুকু বুঝতে পারি ততটুকু বলবো, আমিও কিছু কিছু বুঝতে পারি না, এই যা লেখা আছে তো কিছুটা বুঝতে পারি, তো সেটুকুই আপনাদের কাছে তুলে ধরব। আর যে লেখাটা এখানে কবি কর্ণপুর বর্ণনা করেছেন সেটাকে আপনারা মন দিয়ে শুনবেন, খুব শুনতে খুব শ্রুতি মধুর ভাষায় বর্ণনা করা হয়েছে। তো দোল উৎসব লীলা, তো প্রথমে উনি বর্ণনা করবেন কিভাবে বর্ণদেবতারা এসে দোল মন্ত্রপদে ঝুলন হবে, সে জায়গাকে কি সুন্দরভাবে সাজিয়েছেন, সে জায়গাকে সাজানোর পর কিরকম বনের পশু পক্ষীরা এসে উপস্থিত হয়েছেন, পশু পক্ষীরা উপস্থিত হওয়ার পর সে ভগবানের ঝুলন উৎসব দর্শন করবার জন্যে কীভাবে গন্ধর্ব কিন্নর বিদ্যাধরিত তারা এসে আকাশ মার্গে সে উপস্থিত হয়েছে, তারপরে সমস্ত যুদ্ধেশ্বরী বিভিন্ন যে যুদ্ধ রয়েছে দল রয়েছে তারা কিভাবে এসে উপস্থিত হয়েছে, তারপরে শেষে রাধা মাধব এসে সেই দোল মণ্ডপের কাছে উপস্থিত হয়েছেন, তখন তারপরে ঝুলন যাত্রা শুরু হচ্ছে। আমরা ক্রমান্বয়ভাবে এগুলি শ্রবণ করব। তো প্রথমে দোল মঞ্চের বর্ণনা করা হচ্ছে। নানা আবরণে অলঙ্কৃত কৃষ্ণ হর্ষবর্ষিণী নিজ সহচরীদের সহিত স্বচ্ছন্দে খেলারসে মগ্ন হলেন দোল মঞ্চ পরি। এই কথা এই অধ্যায় বর্ণনা করা হয়েছে যে কিভাবে নানা মানে খুব সুন্দরভাবে নিজেকে সাজিয়ে এসেছেন নানা আবরণে অলঙ্কৃত, কারা না সহচরী, কোন প্রকারের সহচরী না কৃষ্ণ হর্ষবর্ষিণী, যে সহচরীরা সবসময় কৃষ্ণকে আনন্দ প্রদান করেন তাদের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ স্বচ্ছন্দে খেলারসনে মগ্ন হয়ে কিভাবে দোল মঞ্চের উপরে এসে উপস্থিত হয়েছেন এবং সেই ঝুলন যাত্রা অনুষ্ঠিত হচ্ছে সেই সম্বন্ধে বর্ণনা করা হচ্ছে। বসন্ত হোলি উৎসব মধ্যের মুরলী চৌর্য লীলার পর অন্যান্য দিনে রাধারমণের যে মধুর আস্বাদনকারী দেবাঙ্গনাগণেরও অগণনীয় এবং ত্রিভুবনের মধ্যে দুর্বিজ্ঞেয় বিলাস সম্পন্ন হয়েছিল, তার মধ্যে ভক্তি রস বাসনাযুক্ত জনদের অধিকভাবে ধ্যানের যোগ্য যে ঝুলন উৎসব লীলাশ্রেণী বকারি কৃষ্ণ আনন্দরূপক সম্পন্ন করেছিলেন, লাবণ্যবতী গোপীগণের সঙ্গে তা এখন অতি সুন্দরভাবে বর্ণনা করা হচ্ছে। কবি কর্ণপুর বলছেন বকারি কৃষ্ণ, বকারি মানে জান, বকারি মানে বকাসুরের যে ঐরি, বকাসুরের যে শত্রু তাকে যে বধ করেছিলেন, সেই বকারি কৃষ্ণ আনন্দপূর্বক সম্পন্ন করছেন লাবণ্যবতী গোপীগণের সঙ্গে তার যে মুরলীচৌর্য লীলা সমাপ্ত হওয়ার পরে সেখানে সেই মধুর আস্বাদনকারী দেবাঙ্গনাগণেরও অগণনীয় এবং ত্রিভুবনের মধ্যে দুর্ভিজ্ঞ তাকে জানা খুব মুশকিল, সেই যে প্রকার বিলাস আনন্দ সে ত্রিভুবনের দুর্ভিজ্ঞ তাকে জানা সম্ভব নয়, সেই বিলাস সম্পন্ন হয়েছিল। সেই সমস্ত লীলাবিলাসের মধ্যে ভক্ত রসবাসনাযুক্ত জনদের অধিকভাবে ধ্যানের যোগ্য, যারা ভক্তিরস আস্বাদন করেন তাদের জন্য বিশেষভাবে ধ্যানের যোগ্য, যে লীলাকে স্মরণ করতে পারবে, যে লীলাকে স্মরণ করে তার চিত্তকে শুদ্ধ করতে পারবে, যে লীলাকে স্মরণ করে তার হৃদয়ে আনন্দ লাভ করতে পারবে, সেই মহান আনন্দদায়ক লীলা ভগবান শ্রীকৃষ্ণ বকারি যে লীলা সম্পাদন করেছেন সেই ঝুলন যাত্রা লীলা এখানে সুন্দরভাবে এখনই বর্ণনা হবে। কি হয়েছে না, সেই বৃন্দাবনে, বৃন্দাবন যমুনার তীরে একটা সুবিস্তীর্ণ স্থান আছে, বৃন্দাবনে কোনো এক অনির্বচনীয় মানে যেটাকে বচন দিয়ে কথা দিয়ে বলা যায় না, যার বর্ণনা কোনো ভাষা দিয়ে প্রকাশ করা যায় না, শ্রী বৃন্দাবনে কোনো এক অনির্বচনীয় দোল উৎসব স্থলী অতিশয় রূপে শোভা পাচ্ছে। সে দোল উৎসবের জন্য একটি বিশেষ স্থান রয়েছে, তার শোভা বাক্য দিয়ে প্রকাশ করা যায় না। তো সেখানে কি হয়েছে না, যার চতুর্দিকের সীমায় একই সময়ে রোপিতের মতো কল্পবৃক্ষ শ্রেণী সরল দীর্ঘ গোলাকার কাণ্ডের শাখাগ্রের দ্বারা পরস্পর জড়াজড়ি করে শ্রেণীভূতভাবে দাঁড়িয়ে আছে, আর মধ্যভাগে ভূখণ্ড ফাঁকা পড়িয়া আছে। এখানে বলা আছে সেখানে সুন্দর বালুকার একটা বড় মাঠ,
আর তার চারপাশে গোলাকারে একটা বিরাট জায়গা চারপাশে, এক সময়ে রোপিতের মতো, যেরকম প্রতিটি গাছ একই সময়ে রোপণ করা হয়েছিল, প্রতিটি গাছের সাইজ, প্রতিটি গাছের উচ্চতা ঠিক একই মতন। সেই কল্পবৃক্ষ, তার গোলাকার কল্পবৃক্ষ, তারা কি করছে না উপরে উঠেছে, খুব লম্বা লম্বা বৃক্ষ, আর সে অত ঘন, যারা পরস্পরকে জড়িয়ে আছে যেন গাছগুলো, সেইরকম। তো তারা শ্রেণীভূতভাবে দাঁড়িয়ে আছে চারপাশে গোলাকার করে, আর মাঝে তার সুবিস্তীর্ণ গোলাকার ভূখণ্ড আছে। তো এই চারপাশে যে কল্পবৃক্ষের, কল্পবৃক্ষ দিয়ে যে চারপাশে একটি দেওয়ালের মতন তৈরি হচ্ছে, তাকে কবি কর্ণপুর বলছেন, আরও এই কল্পবৃক্ষ শ্রেণী চতুর্দিকে প্রকাণ্ড ইন্দ্রম নীলমণি প্রাচীরের ভাব প্রাপ্ত হয়ে গেল। দেখতে কিরকম লাগছে, বিস্তীর্ণ বালুকা ভূখণ্ডের চতুর্পার্শ্বে গোলাকার ভাবে যেন ইন্দ্র নীলমণির প্রাচীর একটি তৈরি হয়েছে, সেরকম দেখা যাচ্ছে। হ্যাঁ, এই কল্পবৃক্ষ শ্রেণী সুন্দর গোলাকার, ঘন, পরস্পর জড়িয়ে আছে, মনে করে দেওয়াল যেন চারপাশে তৈরি হয়েছে, ইন্দ্র নীলমণি দিয়ে এটা দেওয়াল তৈরি হয়েছে। তারপর কি হয়েছে না, সেই সমস্ত বিভিন্ন গাছকে সুন্দরভাবে সাজানো হয়েছে। তদুপরি বনদেবতাগণের দ্বারা, বনদেবতারা সেখানে এসে স্থানে স্থানে বিন্যস্ত হল, মানে স্থানে স্থানে সুন্দর জিনিস রেখে সাজিয়েছে। কি তারা রেখেছে না, চঞ্চল চামর, রেশমি বস্ত্রখণ্ড, সোজা করে ঝুলনো মুক্তমালা, নানা রত্ন এবং ফল ফুল দিয়ে সে গাছগুলি সাজানো হয়েছে। বনদেবতারা এসে শিশির রাধা মাধবের ঝুলন উৎসব হবে, তাই অত্যন্ত উৎসাহর সহ তারা কি করছে না, গাছের বিভিন্ন চামর ঝুলিয়েছে, রেশমি বিভিন্ন রঙের রেশমি বস্ত্রখণ্ড কেটে কেটে সুন্দর করে ঝুলিয়েছে, আর তার মধ্যে গাছে গাছে মুক্তর মালা ঝুলিয়েছে, আর নানা রত্ন ঝুলিয়েছে, আর ফল ফুল ঝুলিয়েছে। ফল ফুল কিরকম ঝুলিয়েছে, আর গাছে গাছে ফল ফুল এনে বেঁধে বেঁধে ঝুলিয়েছে, যেরকম আমরা এখানে ফল ফুল দেই সেরকম। হ্যাঁ, আর কি করেছে, কি করেছে, ফল ফুল দিয়ে সাজিয়েছে কিরকম। এখনই এক ঘন্টা পরে ঝুলন যাত্রা শুরু হবে, তখন তারা কি বিভিন্ন জায়গা গাছ থেকে ফুল নিয়ে এসে গাছে জুড়েছে, বিভিন্ন গাছ থেকে ফল নিয়ে এসে ফলগুলো ঝুলিয়ে রেখেছে, না, তারা তো বন দেবতা, তারা ইচ্ছা করলে সঙ্গে সঙ্গে ফট করে ফল গাছে গাছে এসে যাবে, ফুল গাছে গাছে আসে যাবে। এই যেখানে লীলা বিলাস আছে সেখানে ভগবান লীলা বিলাসের জায়গায় ছয়টা ঋতু একসঙ্গেই থাকে, বুঝতে পারছ। জয় শ্রী শ্রী রাধা মাধব কি, ভগবান যখন লীলা বিলাস করেন এখন যেরকম ছয়টা ঋতু আছে, বিভিন্ন ঋতুতে বিভিন্ন ফুল হবে, বিভিন্ন ঋতুতে বিভিন্ন ফল হবে, কিন্তু ভগবান যখন লীলা বিলাস করেন স্বয়ং বনদেবতাই সাজাচ্ছেন, সেখানে ছয়টা ঋতুর যত ফুল আর যত ফল সব কিছু একসঙ্গে হবে। তো বনদেবতা এসে এই ঝুলন যাত্রার আগে সুন্দর হবে গাছগুলি সাজিয়েছেন। বিহগ শ্রেণীর দ্বারা অধ্যুষিত ও এইরূপ সজ্জিত কল্পবৃক্ষ শ্রেণীর মধ্যভাগে অতি উচ্চ কোন অনির্বচনীয় চতুষ্কোণ কাঞ্চন বেদী শোভা পেতে লাগলো। বিহগ শ্রেণীর দ্বারা অধ্যুষিত, বিহগ মানে পাখি, ছোট ছোট পাখির দ্বারা অধ্যুষিত, মানে ভরপুর রয়েছে, প্রতিটি গাছে গাছে ছোট ছোট পাখিরা তারা ঘুরে বেড়াচ্ছে, আর এই কল্পবৃক্ষে দ্বারা সুসজ্জিত এই যে তার মাঝে যে বিরাট ভূখণ্ড, সেই ভূখণ্ডের মাঝে কি হয়েছে না, চতুষ্কোণ চারকোনা এটা কাঞ্চন বেদী তৈরি হয়েছে। কাঞ্চন মানে কি, কাঞ্চন মানে কি, সোনা, তা সোনার বেদী মণ্ডপ তৈরি হয়েছে। হ্যাঁ, আর এই চারটি কোণে, এর চারটি কোণে, এই যে সোনার বেদী তার চারটা কোণে, এর চারটি কোণে চারু শাখায় পরস্পর জোড়াজড়ি করা এবং সৌন্দর্য সারের শোভা প্রসবকারী চারটি হরিচন্দন নিজ শাখা দ্বারা রচনা করে চতুর্দ্বার এবং চতুর্স্তম্ভযুক্ত দীপ্তরত্নের চার চালা চকচকে উচ্চ মণিমণ্ডপ, সোনা বেদী আছে, বেদীর চারপাশে চারটে হরিচন্দন বৃক্ষ রোপণ করা হয়েছে। তো চারু শাখায় দেখতে খুব সুন্দর, কিরকম সুন্দর দেখতে, সুন্দর নয়, এত সুন্দর যে সুন্দরকে জন্ম দেবে, এরকম সৌন্দর্য সারের শোভা প্রসবকারী, মানে সৌন্দর্য তার যে সার তাকে যে জন্ম দেবে এইরকম তার শোভা। তো তারা পরস্পর কি করেছে, চারদিকে চারটে গাছ লাগানো হয়েছে, তো তারা পরস্পর যে বড় হয়েছে, তার শাখাগুলো অত ঘন হয়েছে, তার ফলে এই চারটে মূল যে শাখা উঠেছে, উঠে উপরে তারা পরস্পর যখন শাখা প্রশাখা হয়ে গেছে, তাহলে চারচালার মতন, চারচালা জানো তো, চারচালা, চারচালার মতন দৃশ্য শোভা সৃষ্টি করেছে। তাতে কি হয়েছে, মনে হচ্ছে যেন এই যে সোনার বেদী তৈরি হয়েছিল, তার চার কোণে চারটে খুঁটি আছে, খুঁটির উপরে চারচালা আছে, আর চারদিকে সুন্দর চারটি দ্বার, হ্যাঁ শাখা দ্বার রচনা করেছে চতুর্দ্বার, চতুর্স্তম্ভযুক্ত দীপ্ত রত্নের চারচালা, চকচকে উচ্চ মণিমণ্ডপ সেখানে সৃষ্টি হয়েছে সেই বিস্তীর্ণ ভূখণ্ডের উপর। তো এই হরিচন্দনের শাখাগ্রে ঝুলন নাতিস্থূল কাঞ্চন রজু দ্বারা বাঁধা হরির দুলদুলে ঝুলন পালঙ্ক সর্ব উৎকর্ষের সহিত শোভা পাচ্ছে। এই যে চারদিকে চারটে হরিচন্দন গাছ লাগানো হয়েছে, এই শাখার উপরে নাতিস্থূল মানে বেশি মোটা নেই, খুব চিকন সরু কাঞ্চন রজু, কাঞ্চন রজু মানে সোনার শিকল দিয়ে, চারদিকে চারটে সোনার শিকল দিয়ে সেখানে ঝুলানো হয়েছে হরির দুলদুলে ঝুলন পালঙ্ক, হ্যাঁ সর্ব উৎকর্ষের সহিত সেখানে শোভা পাচ্ছে ভগবান যে ঝুলবে ঝুলন পালঙ্ক। তো এই পালঙ্কটি যে ঝুলছে কিরকম, না পূর্ব দক্ষিণ পশ্চিম উত্তর দিকের একজাতীয় প্রাঙ্গণ সকলে দিগ্লক্ষ্মীগণ সকলেই পালঙ্কের মুখ নিজ নিজ দিকে দেখতে লাগলেন। এই পালঙ্কের একটি বিচিত্র স্বভাব, যেরকম আমরা যদি পালঙ্কে কাউকে বসে বা দোলনে বসে ঝুলাই, তাহলে আমরা সামনে থেকে তাকে দেখতে পারি, তাই না, একদিকে দেখতে পারি, কিন্তু এখানে যে দোলমণ্ডপ হয়েছে এর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যে যেদিকে থাকুক নাকি সবাই দেখতে পারবে, এটা যে চমৎকারিতা। যেমন প্রাধমত ঝুলবে চারদিকের লোক তাকে দেখতে পারবে, সেজন্য বলছে একজাতীয় প্রাঙ্গণে সকলে দিক লক্ষ্মীগণ, দিক লক্ষ্মী মানে চতুর্দিকের যে লক্ষ্মী, দিক লক্ষ্মীগণ সকলেই পালঙ্কের মুখ নিজ নিজ দিকে দেখতে পেলেন, পূর্ব পশ্চিম দক্ষিণ উত্তর সবাই দেখতে, যে পালঙ্কের মুখটা যেন আমার দিকে রয়েছে, এটা যোগমায়া, হ্যাঁ পূর্ণবাসী এটা অদ্ভুত চমৎকার করেছেন, কেননা চতুর্দিকে যখন সখীরা আসবে চারদিকে মনে করছেন রাধা মাধব আমার দিকে তাকিয়ে আছে, এই জন্য এটি করা হয়েছে। তো এইরূপে এইভাবে মধ্যগত রাধাকৃষ্ণের দোলমণ্ডপের কথা বর্ণনা করে এবার অন্য যুথেশ্বরীর দোলস্থলীর কথা বলা হচ্ছে, তাদের পৃথক পৃথক অবস্থান বর্ণনায়। তো এইরকম কল্পবৃক্ষের দ্বারা চারপাশে পাচারি সদৃশ্য, এই পাচারিটি কীরকম দেখতে, কীরকম কী দিয়ে তৈরি হয়েছে মনে হচ্ছে, যে পাচারি তৈরি হয়েছে কল্পবৃক্ষ দিয়ে, তা কী দিয়ে তৈরি হয়েছে মনে হচ্ছে, দেখলে দেখ কী মনে হচ্ছে, এ নীল ইন্দ্রমণি দিয়ে যেন পাচারি তৈরি হয়েছে সেরকম মনে হচ্ছে দেখতে, এই গাছগুলোকে মনে হচ্ছে নীল ইন্দ্রমণি দিয়ে পাচারি তৈরি হয়েছে। এই ভূখণ্ডের মাঝে কি রাখা হয়েছে তোমার আবার বলবে আমি শুনব, এই যে বিরাট ভূখণ্ড তার মাঝে কি রাখা হয়েছে, সোনার, সোনার বেদী তৈরি হয়েছে, এই সোনার বেদীর চারপাশে কি রোপণ করা হয়েছে, হরিচন্দনের বৃক্ষ তৈরি করা হয়েছে, সেই বৃক্ষটি বড় হয়ে এরকম একটা সুন্দর সৃষ্টি করেছে, দেখলে মনে হয় কি একটি চারচালার মতন, চারটি দ্বার চারটি স্তম্ভ আছে। আর যে পাচেরি তৈরি করা আছে, এই পাচেরিকে কি দিয়ে বন দেবতারা সাজিয়েছেন, কি দিয়ে? চামর দিয়ে, ফুল ফল দিয়ে, রেশমি কাপড় দিয়ে, আর কি মণিমুক্ত দিয়ে সুন্দর করে সাজিয়েছে। তো এরকম রাধা মাধুর দুলন সাজাবার পরে তার চতুর্পার্শ্বে এই সমস্ত যারা যুদ্ধেশ্বরী, ভগবানের সেবা করবার জন্য হাজার হাজার যুদ্ধ মানে দল রয়েছে, যুদ্ধেশ্বরী তার যে হেড ইনচার্জ, তাদের জন্য দোলন তৈরি করা আছে ঝুলবার জন্য। কিরকম বলা আছে, মধ্যগত দোলমণ্ডপের প্রাঙ্গণের সমীপবর্তী স্থানে বিরাজ করছে চতুষ্কোণভাবে জন্মানো পৃথিবীর মহোৎসব স্বরূপ সুন্দর কুজনকারী তরুণ পক্ষী সমূহে অধ্যুষিত চতুর্দিক হরিতবর্ণ দ্যুতিতে উজ্জ্বলকারী এবং হর্ষ উচ্ছলনকারী দেবতরু শ্রেণী, এদের দুই দুই বৃক্ষের মধ্যে বিরাজমান রয়েছে সুন্দরী গোপীদের বেদী মধ্যগতা দোলস্থলী। তো এই চতুষ্কোণ যে স্বর্ণবেদী, তার সামনের দিকে সেরকম কি হয়েছে না, পৃথিবীর মহোৎসব স্বরূপ অত সুন্দরভাবে সাজানো হয়েছে না, পৃথিবী দেবী যেন মনে করো আমার বিরাট মহোৎসব হচ্ছে। আর সেখানে কারা রয়েছে না, সুন্দর কুজনকারী তরুণ পক্ষী সমূহের দ্বারা অধ্যুষিত সুন্দর ছোট ছোট পাখিরা সেখানে ঘুরে বেড়াচ্ছে। আর চতুর্দিক হরিতবর্ণ দীপ্তিতে উজ্জ্বলকারী, হরিতবর্ণ মানে কি, হরিত মানে হলুদ, হলুদ বর্ণ দীপ্তি দ্বারা উদ্ভাসিত হচ্ছে। এবং হর্ষ উচ্ছলনকারী দেবতরু শ্রেণী সেখানে রোপণ করা হয়েছে। আর দু দুটো দেবদরু দেবদারু বৃক্ষ রয়েছে, সেখানে এক একটা ঝুলন বা দোলন লাগানো হয়েছে এই স্বর্ণমণ্ডপের সামনে। আর এই দোলস্থলীতে বিরাজ করছে দুই দুই বৃক্ষের স্কন্দ শ্রেণী সোনার শিকলে দৃঢ়ভাবে বান্ধা এবং সমান রেখার মতো উঁচু নিচ রহিত মধ্যস্থ দোলমণ্ডপের চতুর্দ্বার অভিমুখী হয়। দোলমণ্ডপের চারটে দ্বার রয়েছে, তো চার দ্বারের সামনে তার দিকে তাকিয়ে সেইরকম সোনার শিকল দিয়ে এই দোলন ঝুলান রয়েছে। হয় স্থিত অন্যান্য যুথেশ্বরী হিন্দলের চারটি শ্রেণী রয়েছে। হিন্দল মানে কি, হিন্দল মানে দোলান, দোলন ঝুলানা হিন্দল, তো তার চারটে শ্রেণী বিভাগ রয়েছে এই মুখ্য রাধা মাধবের ঝুলন মণ্ডপের চারদিকে। মধ্য মণ্ডপের চতুর্দিকে অবস্থিতি ঝাটিটি অতিশয় আনন্দদায়ী, চিন্তামণির দ্বিতীয়তে উজ্জ্বল, আনন্দে লাফালাফি করে বেড়ানো একই জাতের মৃগপালের দ্বারা অধ্যুষিত। সেখানে দোল মণ্ডপের চারপাশে সুন্দর পাখি, সুন্দর ফুল, পাখির সুন্দর শব্দ তার সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াচ্ছে কি না, এক জাতির মৃগরা সেখানে ঘুরে বেড়াচ্ছে। আর সম পরিসর চত্বর চতুষ্টের বিদ্রুম তিরস্কারী বৃক্ষের তেজরাশিতে মহাজ্যোতিষ্মান শিখর দেশে কনক জালময় নয়ন সুখত চন্দ্রতাপ টানিয়ে দেওয়া হল প্রতি চত্বরে একটি করে এবং ঊর্ধ্ব দৃষ্টিতেই মাত্র নজরে পড়ে এমন উঁচুভাবে। তারপরে কি করেছে, তো তারা একটা সুন্দর সোনার চান্দুয়া নিয়ে এসছে, সোনার চান্দুয়া। সে চান্দুয়াটি কিরকম, তো জালের মতন, মহাজ্যোতিষ্মান, সে খুব জ্যোতির্ময়, সে বহুত উঁচুতে, কারণ গাছগুলো তো অনেক উঁচু, তার আরো উঁচুতে, বহুত উঁচুতে একটা সোনার সোনা দিয়ে জাল তৈরি করা হয়েছে, সেই সামিয়ানা উপরে লাগিয়ে দেওয়া হয়েছে। কেন জালি চান্দু সামিয়ানাল উপরে দেবতারা দেখবে কি করে, তো সেটা যেটা জালের মতন আছে সেই টাঙ্গিয়ে দেওয়া হয়েছে অত উঁচুতে যেন এর উপরে মুখ না করলে দেখা যাবে না। ঊর্ধ্ব দৃষ্টিতে মাত্র নজরে পড়বে, এই অত উঁচুতে লাগানো হয়েছে। তাদৃশ চন্দ্রতাপের উপর পতিত চন্দ্রকিরণ নিচে চন্দ্রতাপ ছায়ার ভিতরে উজ্জ্বল ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডের আকারে পড়ে রচনা করল এক চমৎকারী জনক সৌন্দর্য। আর কি হচ্ছে বলবো, একে তিলতণ্ডুলের বলে ভ্রম করে হরিঙ্গনাগণ খুঁটে খুঁটে খেতে গিয়ে মুখে চোট লাগছে কঠিন চত্বরে, সে উপরে একটা জাল টাঙানো হয়েছে, আর সে জালি দিয়ে পূর্ণিমা রাত্রিতে চন্দ্রকিরণ পড়ছে। এই চন্দ্রকিরণ পড়ে সে চন্দ্রকিরণ নিচের চন্দ্রতাপের ছায়ার ভিতরে উজ্জ্বল ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডের আকারে পড়ে রচনা করলো এক চমৎকার জনক সৌন্দর্য, খুব সুন্দর দেখতে লাগছে। মানে চন্দ্রের কিরণটা সেই জালের মধ্যে দিয়ে যখন আসছে তো নিচে একটা ছায়া পড়ছে, কিরকম ছায়া যে মনে হচ্ছে যেন সম্পূর্ণ ভূখণ্ডে সে চন্দ্রের জ্যোতি অত উজ্জ্বল, সে জাল দিয়ে যখন পড়ছে মনে হয় যেন ছোট ছোট চাল সাদা সাদা চাল পড়েছে, এরকম মনে হচ্ছে। যে হরিণরা সেখানে ঘোরাফেরা করছে তারা বুঝতে পারছে না এটা চন্দ্রের কিরণ, তারা চাল বলে খেতে যাচ্ছে, চাল বলছিল খেতে যাচ্ছে, এটা চাল নয় তো, এটা মাটি। তখন ওদের মুখে কি হচ্ছে মানে আঘাত লাগছে। সে কথা এবার শুন, এবার বুঝতে পারবে। সে কথা এখানে বলা হচ্ছে, একে তিলতণ্ডুল বলে ভ্রম করে হরিঙ্গনাগণ খুঁটে খুঁটে খেতে গিয়ে মুখে চোট লাগছে কঠিন চত্বরে। হ্যাঁ, মনে করছে চাল হবে মনে হয়, কিন্তু আসলে এটা চাল নয়। তো এই চত্বর চতুষ্ট আকৃতিতে এমনই অভেদ্যে একমাত্র দক্ষিণ পূর্ব দিক ভেদে দ্বারাই দেবতাগণের পর্যন্ত এতে ভিন্নতার জ্ঞান হচ্ছে, আকৃতির দ্বারা নয়। এই সোনার বেদির চারপাশে যে আরো চারটি তৈরি করা হয়েছে দোল মঞ্চ, মানে তারা প্রতিটি দেখতে একেবারে হুবহু একই, কোনোটার সঙ্গে কোনো পার্থক্য নাই। মানে অত হুবহু দেখতে দেবতারা পর্যন্ত বুঝতে পারছে না, তারা শুধু বুঝতে পারছে কিভাবে না পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এইভাবেই বুঝতে পারছে, বলে আলাদা আলাদা, নাহলে একে বুঝা বড় মুশকিল। তো এইভাবে কি হয়েছে না, এই চান্দুয়া টাঙ্গানো হয়েছে, কি দিয়ে চান্দুয়া তৈরি হয়েছে, কি দিয়ে, সোনার জাল দিয়ে তৈরি হয়েছে। আচ্ছা, এই চান্দুয়া উপরে টাঙ্গানো হয়েছে, এটার তুলনাটা উপমা দেওয়া হচ্ছে, তো কিরকম দেখতে লাগছে, কিরকম মনে হচ্ছে, এটা বলা হচ্ছে যে দিগ্লক্ষ্মী, দিগ্লক্ষ্মীর খুলে পড়া মুক্তার কঞ্চুলিকা কি স্থির বায়ু দ্বারা বিধৃত হয়ে রইল, বৃন্দারণ্য ভূমিকে প্রণাম করতে গিয়ে, অথবা তারকারাজি কি শোষ স্থান থেকে আনন্দ বিহল হয়, পূর্বাপর ভাব ত্যাগ করে নিচে নেমে এল বৃন্দাবন ভূমিকে আনন্দের সাথে বন্দনা করবার জন্য। তো কবি কর্ণপুর বর্ণনা করে বলছেন যে এই উপরে যে চন্দ্রতাপ লাগানো হয়েছে সে দেখলে কি মনে হয়, মনে হয় যেন দিগ্লক্ষ্মী, দিগ্লক্ষ্মীগণ এই বৃন্দাবন ভূমিকে প্রণাম করতে এসেছেন, আর বৃন্দাবন ভূমিকে প্রণাম করতে গিয়ে তাদের আঁচলে বাঁধানো মুক্তাগুলি খুলে পড়ে গিয়েছে, আর মুক্তাগুলি খুলে পড়ে যাচ্ছে যখন মানে আকাশে যেন স্থির হয়ে সেখানে সেগুলি রয়ে গেছে, বুঝতে পারছে, এটা দেখতে এরকম লাগছে। সেখানে সাদা সাদা ওই নেট দিয়ে যে চন্দ্রের জ্যোৎস্না, সাদা সাদা জ্যোৎস্না নিচে ভেদ করে আসছে, বলে মুক্তের মতন লাগছে। তো বলছে দিগ্লক্ষ্মীগণ প্রণাম করতে গিয়ে তাদের আঁচল থেকে মুক্তগুলো খুলে পড়ে গিয়েছে, আর সেই মুক্তগুলো যেন আকাশে যেন স্থির হয়ে রয়ে গেছে। দিগ্লক্ষ্মীর খুলে পড়া মুক্তের কঞ্চুলিকা কি স্থির বায়ু দ্বারা বিধৃত হয়ে রইল, যখন বৃন্দাভূমিকে তিনি প্রণাম করতে যাচ্ছেন, এরকম যেন মনে হয়। আর কিরকম মনে হয়, আরো মনে হচ্ছে যে তারকারাজিরা, তারার আকাশের নক্ষত্ররা, তারা নিজ নিজের স্থান পরিত্যাগ করে সেই বৃন্দাবনকে বন্দনা করবার জন্য, বৃন্দাবনের ভূমিকে আদরের সহ বন্দনা করবার জন্য আকাশের নক্ষত্র যেন তার স্থান পরিত্যাগ করে এখানে নেমে এসেছে। তো আকাশের নক্ষত্র এখানে কি করে আসবে? নক্ষত্র তো পরস্পর সঙ্গে যুক্ত হতে পারে, নক্ষত্র তো শক্তি আছে না, তারা পরস্পর থেকে দূরে রয়েছে, তা নাহলে তো সব একসঙ্গে এসে ভেঙে চুরমার হয়ে যাবে। তো নক্ষত্রদের মধ্যে একটা শক্তি আছে যে শক্তিটাকে পরস্পর থেকে দূরে রেখেছে, কিন্তু সেই শক্তি কথা তারা ভুলে গিয়েছে। ভুলে গিয়ে সব আকাশে যত নক্ষত্র ছিল তারা সব এসে সেই ঝুলন যাত্রা যে স্থলী স্থান রয়েছে, তারা নিজে নিজের স্থান পরিত্যাগ করে পূর্বাপর ভাব ত্যাগ করে নিচে নেমে এসেছে। যেন মনে হচ্ছে সমস্ত উপরে যেন অনেক লক্ষ লক্ষ তারকারা সেখানে সেখানে এসে উপস্থিত হয়েছে। আর কিরকম বর্ণনা করছেন যে আরো বৃন্দাবন ভূমির রেণুর লেহন ইচ্ছায়, মানে ব্রজরেণু, ব্রজের ধুলা চাটবার জন্য, হ্যাঁ, গ্রহণ করবার জন্য ব্রজভূমির রেণুর লেহন ইচ্ছায় যেন আকাশ লক্ষ্মীদের ঝুলে পড়া জুহা নিবহের মতন। হ্যাঁ, যেন মনে আছে আকাশ লক্ষ্মী তার জুহাদের লেহন করতে আসছেন উপরে শোভাটি, হ্যাঁ, এরকম বর্ণনা করা হচ্ছে। তো বৃন্দাবন ভূমির রেণুর লেহনের ইচ্ছায় যেন আকাশ আকাশ লক্ষ্মীদের ঝুলে পড়া জিহা নিবহের মত, চঞ্চল চারু, চারু মানে সুন্দর, চঞ্চল চারু দুল দুলে রেশমী বস্ত্রখণ্ডের দ্বারা আচ্ছন্ন হয়ে আছে এই চান্দুয়া শ্রেণী। এই চান্দুয়াগুলিকে সাজানো হয়েছে, ঝুলিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন প্রকারের সুন্দর রেশমী বস্ত্র দিয়ে, বিভিন্ন রঙের রেশমী বস্ত্র দিয়ে সাজানো হয়েছে। সেখানে মন্দ মন্দ প্রবাহিত মন্দ মন্দ প্রবাহিত বায়ুর বেগে মৃদু মৃদু আন্দোলিত মুক্তামণির ঝালর সমন্বিত এই চান্দুয়া শ্রেণীগুলি চঞ্চল কিঙ্কিণ নিচয়ের মতো মৃদু মধুর ধ্বনিতে কর্ণ সুখদ হচ্ছে। এই চান্দুয়াতে সুন্দর সুন্দর মুক্তামণির ঝালর লাগানো হয়েছে, আর যখন যমুনার সুন্দর বায়ু প্রবাহিত হচ্ছে সেই মন্দ মন্দ প্রবাহিত বায়ুর বেগে মৃদু মৃদু আন্দোলিত মুক্তামণির ঝালর সেই চান্দুয়াগুলি কি করছে? সুন্দর শব্দধ্বনি সৃষ্টি করছে, চঞ্চল কিঙ্কিণীর মতন, নূপুরের যেরকম আওয়াজ হয় সে চঞ্চল কিঙ্কিণীর মতন মধুর ধ্বনি, আর খুব কর্ণ সুখদ, শুনতে খুব সুন্দর লাগছে। মানে কত সুন্দর পরিবেশ ভগবান ঝুলন যাত্রা হবে, প্রকৃতি কত সুন্দর পরিবেশ তার সেবার জন্য তৈরি করছে। তো সেখানে বললা আছে আরো কি হয়েছে, আরো জ্যোৎস্না তড়াগ মধ্যে থেকে উড্ডীয়মান হংসের মতো শুভ্র চঞ্চল কিংবা আকাশজ শ্বেত কমলের মতো সুগন্ধি কোমল সমান কোমল সমান মাপের চামর মালাখণ্ড এবং নানাবিধ উজ্জ্বল ফুলপাশ দিয়ে এখানে ওখানে পুনরায় শ্রদ্ধার সহিত টানিয়ে দিয়ে এই বনদেবতা সভা এই চান্দুয়াকে অলঙ্কৃত করলেন। এই বনদেবতারা আর কি করছে, চান্দুয়ার বিভিন্ন জায়গায় টানিয়েছে কি না চামর, সুন্দর চামর ঝুলিয়েছে, আর বিভিন্ন প্রকার ফুল এনে ফুল তোড়া বানিয়ে ছিল ঝুলিয়েছে। তো এই জ্যোৎস্না বিধৌত রজনীতে এই যে চামরগুলো ঝুলানো হয়েছে, এই চামরগুলো শ্বেতকষ রঙের চামর, শ্বেতবর্ণের চামরগুলো দেখতে কীরকম লাগছে না, যেন কোনো পুকুর থেকে হংসরা যেন উড়িয়ে আসছে। তো কীরকম পুকুর? না, জ্যোৎস্না তড়াগর মধ্যে, তড়াগ মানে পুকুর, মানে জ্যোৎস্নার তড়াগ, জ্যোৎস্নার পুকুর উড্ডীয়মান হংসের মতন, যেন জ্যোৎস্নার পুকুর থেকে হংসারা উড়ে যাচ্ছে, এরকম দেখলে মনে হচ্ছে। কি দেখে এরকম মনে হচ্ছে? কোনটাকে দেখে এরকম মনে হচ্ছে? চামর গুলো জ্যোৎস্না তড়াগর মধ্যে উড়িয়মান হংসের মতন শুভ্র চঞ্চল, কিংবা আকাশজ শ্বেতকমলের মত। আকাশজ শ্বেতকমল মানে কি? আকাশ থেকে জন্ম হয়েছে শ্বেত মানে সাদা পদ্মফুল। আকাশজ শ্বেতকমলের মত সুগন্ধি কোমল, সমান মাপের চামর মালাখণ্ড এবং নানাবিধ উজ্জ্বল ফুল পাশ দিয়ে এখানে এখানে পুনরায় শ্রদ্ধার সহিত টানিয়ে দিয়ে এই বনদেবতা সভা এই চান্দুয়াকে অলঙ্কৃত করলেন। এই চান্দুয়ার শোভা হ্যাঁ এরকম বর্ণনা করা হচ্ছে। সুন্দর, তারপরে এইসব সাজিয়ে গুছিয়ে রূপ রস গন্ধ শব্দ স্পর্শ সব কিছুর সমাহার তার ব্যবস্থা এখানে করা হয়েছে। ই হল সাজানো, সাজানোর পরে গন্ধ, কিরকম গন্ধ সেখানে পরিবেশ সৃষ্টি করা হয়েছে। সুন্দর ধূমলেখার ভিতর দীপ্ত ও দিগ্বলের লোমাবলীর মতো কর্পূর ত্রসরেণুচয় এবং কল্পদ্রুম থেকে ক্ষরিত মকরবিন্দু সমূহে বিশেষভাবে অতি সৌরভান্বিত সুগন্ধি অগুর ধূপের দ্বারা ধূপিত হচ্ছিল সেই দোলস্থলী, সেই সম্পূর্ণ ভূখণ্ড এইরকম সুগন্ধে সুগন্ধিত হচ্ছিল। কিরকম? না সুন্দর ধূপ জ্বালানো হয়েছিল, অগুর ধূপের দ্বারা ধূপিতা। আর সেখানে কি হয়েছিল? না কর্পূর ত্রসরেণুচয়, কর্পূরের সুন্দর গুড়া গুড়া কর্পূরের গুড়া সব জায়গায় বিচ্ছুরিত করা হয়েছিল। আর কল্পদ্রুম থেকে ক্ষরিত মকরন্দ বিন্দু, কল্পদ্রুম রয়েছে না, সেখানে সুন্দর মকরন্দ বিন্দু ক্ষরিত হচ্ছে, তার সুন্দর গন্ধ, অগুরের গন্ধ, কর্পূরের গন্ধ। তাহলে চিন্তা করে দেখো কি সুন্দর গন্ধ, কি সুন্দর পরিবেশ সেখানে তৈরি করা হয়েছিল ভগবানের এই ঝুলন যাত্রা উৎসবের জন্য। সমস্ত বনদেবতারা এসে সাজিয়েছে, তাজকে এইভাবে আমরা বনদেবতারা ঝুলন মণ্ডপ কীভাবে সাজালো আমরা শ্রবণ করলাম, তা আগামীকালকে আমরা আলোচনা করব। সব কিছু সাজানো হয়ে গেল, এখন সমস্ত বিভিন্ন গ্রহ নক্ষত্র থেকে স্বর্গলোক থেকে দেবতা গন্ধর্ব কিন্নরী বিদ্যাধর তারা আসবে, বিভিন্ন বন থেকে পশু পাখিরা আসবে, অন্য বনের বনদেবতারা আসবে, তারা আরো সুন্দরকে সাজিয়ে তারা সবাই সে অপেক্ষায় বসে থাকবে যে কখন সে রাধা মাধব আসবে, তার ঝুলন যাত্রা আমরা দর্শন করব। তো আগামীকালকে আমরা দেবদেবী ও পশুপক্ষীগণের ঝুলন উৎসবে যোগদানের বিষয়ে আলোচনা করব। জয় শ্রী শ্রী রাধা মাধব হস্ত সখী বৃন্দ কি, রাধা মাধব ঝুলন যাত্রা মহোৎসব কি, গৌর প্রেমানন্দে হরি হরি বল।